أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
ان آیات کا ترجمہ یہ ہے
এই আয়াতগুলোর অনুবাদ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো পুরুষদের মধ্য থেকে কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং সকল নবীদের খাতাম বা মোহর সর্বশ্রেষ্ঠ রসুল, আল্লাহ সকল বিষয়ে সবিশেষ অবগত হয়ে যারা ইমান এনেছ তোমরা অজস্র ধারায় খোদাকে স্মরণ করো। হে নবী, নিশ্চয় আমরা তোমাকে এক সাক্ষী, শুভ সংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি, আল্লাহর দিকে তার নির্দেশে আহ্বানকারী এবং এক সমুজ্জ্বল সূর্য হিসাবে পাঠিয়েছে। মোমেনদের শুভ সংবাদ দাও, যেটি তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় কৃপা। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতায়ে নবীর প্রতি দরুদ প্রেরণ করে, হে যারা ইমান এনেছ তোমরাও তার প্রতি দরুদ এবং অজস্র ধারায় শান্তি এবং সালাম প্রেরণ করো। সম্প্রতি এই সংবাদ এসেছে যে আলেমেরা এবং মজলিসে খতমে নবুয়ত পাকিস্তানের এই সিদ্ধান্ত করেছে যে 2013 শোন, পাকিস্তানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের বছর, সম্মান প্রতিষ্ঠার বছর হিসেবে উদযাপিত হবে। এটি অদ্ভুত রসুল প্রেম। একদিকে একটা বছর মোহাম্মদ রসুলুল্লাহর নামে নিবেদন করল, বাস এটি নাকি যথেষ্ট? আর এবছর কি করবে তারা? এবছর কি হবে? এবছরও তাই হবে, যায় নামধারী নাম সর্বস্ব আলেমেরা রসুলের নামে, রসুলের সম্মানের নামে এবং ধর্মের নামে আজ পর্যন্ত করে আসছে, অর্থাৎ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের আমির পিপাসা নিবারণের জন্য, নির্যাতিতদের অত্যাচারিতদের ধর্মের নামে এবং রসুলের নামে তারা খুন এবং হত্যা করবে। বরং এটি বলা উচিত যে রসুলের নামে, রসুলের সম্মানের নামে ইসলামের সুন্দর শিক্ষাকে কালিমা লিপ্ত করার হীন চেষ্টা করবে এরা। সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা সারা বিশ্বের জন্য রহমত এবং আশীর্বাদ হিসেবে পাঠিয়েছেন, তার নামে জুলম, বর্বরতা, অত্যাচার এবং বর্বরের কাজে এরে করবে। কিন্তু এদের স্মরণ রাখা উচিত, আল্লাহ তো ছাড় দেন, কিন্তু যখন ধৃত করেন, কঠোর হস্তে ধৃত করেন, যখন আল্লাহর প্রিয় ধর্ম এবং তার প্রিয় রসুলের নামে জুলম, অত্যাচার, নিষ্পেষ এবং বর্বরতা, যখন বর্বর আচরণ যখন মানুষ করে, তখন আল্লাহ তাআলা মানুষকে স্থায়ী ভাবে কখনো ছাড় দেন না। একটি সময় আসে যখন এই জুলমকারী, অত্যাচারী আল্লাহ তাআলার পবিত্র হস্তে ধৃত হয়। অতএব এই নামধারী রসুল প্রেম এবং খাতনবতের নামে যে সমস্ত সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, তারা আল্লাহ তাআলা যে তাদেরকে ছাড় দিচ্ছেন, এটিকে যেন সফলতা মনে না করে, এটিকে যেন আল্লাহর সন্তুষ্টিও মনে না করে। খোদার সন্তুষ্টি রহমতুলিল আলামিনের উত্তম আদর্শকে অনুসরণের ভিতর নিহিত। আল্লাহর সন্তুষ্টি তার ধর্মের সুন্দর এবং অনুপম শিক্ষাকে পৃথিবীতে বিস্তারের মাঝে নিহিত। ধর্মের নামে রক্তের হোলি খেলার ভিতর নয়। অতএব আজকে যারা রসুলের সম্মানের নামে অমুসলিমদের অধিকার খর্ব করছে বা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য রসুল অবমাননার বাহানায় কাউকে অপরাধী সাব্যস্ত করে হত্যা করছে বা খুন করছে, তারা আল্লাহ তাআলার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং তার রসুলের পবিত্র আদর্শের বিরুদ্ধে গিয়ে আল্লাহ তাআলার শাস্তিকে আমন্ত্রণ জানাচ্ছে। আর নিজেদের এই জুলম এবং নিষ্পেষণকে তারা এমন পর্যায়ে পৌঁছিয়েছে যে ইমামকে আল্লাহ তাআলা নিজ প্রতিশ্রুতি অনুসারে এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুসারে পাঠিয়েছেন, তাকে শুধু তারা অস্বীকারই করছে না, বরং সকল প্রকারের অপলাপ এবং জুলমের ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যাচ্ছে, তার মান্যকারীদের উপর চরম জুলম এবং অত্যাচার করছে। তাই স্মরণ রাখবেন যে নিজ কর্মের মাধ্যমে প্র্যাকটিক্যালি যারা এই জুলম এবং অত্যাচার করছে, তারা রসুলের সম্মান প্রতিষ্ঠিত করছে না। তাদের আমল, তাদের কর্ম, তাদের ব্যবহারিক আচার আচরণ কোনোভাবে রসুলের সম্মান প্রতিষ্ঠার সাথে কোনোভাবে সম্পর্ক রাখে না, বরং এরা রসুল অবমাননা করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্ঠাবান প্রেমিক এবং তার নিবেদিত প্রাণ দাসের বিরুদ্ধে নোংরা কথাবার্তা বলে এরা খোদার শাস্তিকে আমন্ত্রণ জানাচ্ছে। কোরআন পাঠ এবং কোরআন বোঝার এরা দাবি করে, কিন্তু এতে প্রদত্ত, এই কিতাবে প্রদত্ত খোদার এই সতর্কবাণীকে এরা ভুলে যায় যে ওয়ামলিলাহুম ইন্না কাইদি মতিন, অর্থাৎ আমি এদেরকে ছাড় দেই, ঢিল দেই, অবকাশ দেই, নিশ্চয় আমার শাস্তিও বড় কঠোর। সুতরাং এদের খোদাকে ভয় করা উচিত, তওবা করা উচিত এবং ইস্তিগফার করা উচিত। স্মরণ রাখবেন, যদি রসুলের সম্মানের জন্য দণ্ডায়মান হতে হয় আর প্রকৃত অর্থে মুসলমান হয়ে থাকেন, তাহলে কোনো একটি বছর নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্ত রসুলের সম্মানের জন্য উৎসর্গ করতে প্রস্তুত হন। আরে সর্বোত্তম উপায় হল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আদর্শ অনুসরণ, অনুকরণ এবং তার প্রতি ভালোবাসা প্রদর্শন এবং প্রকৃত প্রেম রাখা তার প্রতি, শুধু নামের ভালোবাসা নয়। এর সঠিক রীতি এবং পদ্ধতি শিখানোর জন্য আল্লাহ তাআলা তার প্রকৃত প্রেমিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসিমদকে পাঠিয়েছেন। যদি প্রকৃত অর্থে তাকে রসুলকে ভালোবাসতে হয় তাহলে তার দাসের সাথে সম্পর্ক স্থাপন করা আবশ্যক। তিনি আলাইহিসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পদমর্যাদাকে কিভাবে বুঝেছেন, কতটা বুঝেছেন এবং খাতমে নবুয়ত কি এবং কাকে বলে, ধরা পৃষ্ঠে সকল ধর্মের উপর ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় এবং করতে হবে, এসব কিছু তার রচনার মাধ্যমে বা তার কথার মাধ্যমে বোঝা সম্ভব, যাকে আল্লাহ তাআলা যুগ ইমাম হিসেবে পাঠিয়েছেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যার উঠা বসা চলাফেরা রাসূল প্রেমিত ছিল। এই প্রেম, এই ভালোবাসা কিভাবে যুগ ইমাম দেখিয়েছেন বা প্রকাশ করেছেন তা তুলে ধরার জন্য আমি আজকে কয়েকটি উদ্ধৃতি নিয়ে এসেছি, যা যেখানে আহমদীদের জন্য ইমান বৃদ্ধির কারণ হবে, খাতামুল আম্বিয়ার পদমর্যাদা সম্পর্কে যেখানে আহমদীদের অন্তর্দৃষ্টি লাভ হবে এর ফলে, সেখানে যদি কোন আহমদী কোন পবিত্র ফিতরতের অধিকারী আহমদী যদি এটি শোনে, সেও মোহাম্মদ রাসূলুল্লাহর প্রকৃত পদমর্যাদার একটা ধারণা পাবে এবং তার নিবেদিত প্রাণ দাস, নিষ্ঠাবান প্রেমিক যুগ মসিহ এবং মাদিয়ে মওদ সম্পর্কে নামধারী আলেমদের পক্ষ থেকে যেই ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে তাও এর ফলে দূর হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পদমর্যাদা এবং তার সামনে নিজের অবস্থা সম্পর্কে মুসিমদ কি বলছেন তা শুনুন। মুসিমদের উপর সবচেয়ে বড় অপবাদ এটি যে নাউজুবিল্লাহ তিনি নিজেকে রাসূলুল্লাহর প্রতিদ্বন্দ্বিতায় নাকি দাঁড় করিয়েছেন, আর আমরা রসুলের নামধারী রসুল প্রেমীরা কোনোভাবে সহ্য করতে পারে না। মুসিমদ ইসলাম বলছেন যে এমন দুর্ভাগা মিথ্যাবাদী যে রসুল এবং নবী হওয়ার দাবি করে সে কি কোরআনে বিশ্বাস রাখতে পারে, আর সে ব্যক্তি যে কোরআনে ইমান রাখে আর আয়েত আল্লাহকে রসুল আল্লাহ ওয়া খাতামান নবীনকে আল্লাহ তাআলার পবিত্র বাক্য বা বাণী হিসাবে বিশ্বাস করে, সে কি বলতে পারে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর রসুল এবং নবী? ন্যায়পরায়ণ ব্যক্তিকে যে ন্যায়ের সন্ধানে তার স্মরণ রাখা উচিত যে অধম কখনো কোন সময়ে সত্যিকার অর্থে নবুয়ত এবং রিসালতের দাবি করেনি, আর রূপক অর্থে কোন শব্দ ব্যবহার করা আর অভিধান অনুসারে এই ধরনের শব্দ ব্যবহার করা নিজের জন্য এটি কুফর নয়, কিন্তু আমি এটিকেও পছন্দ করি না, যে কেননা এতে সাধারণ মানুষের ধোকা খাওয়ার আশঙ্কা আছে, কিন্তু সেই কথোপকথন এবং বাক্যালাপ যা আল্লাহ জালার পক্ষ থেকে আমার সাথে হয়েছে, যাতে নবুয়ত এবং রিসালার শব্দ অজস্র ধারায় ব্যবহার হয়েছে, সেগুলো আমি মামুর হিসাবে প্রত্যাদিষ্ট হিসাবে গোপন রাখতে পারি না। আল্লাহ যেহেতু আমাকে নবী এবং রসুল বলেছেন তাই এই কথাগুলো আমি কিভাবে গোপন করতে পারি, কিন্তু আমি বারবার বলছি এই শব্দগুলোতে যে রসুল এবং মুরসাল শব্দ যে আমার জন্য ব্যবহার হয়েছে এগুলো আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়নি, আর আমি সাক্ষী হিসাবে এর আসল অর্থ যা তুলে ধরতে চাই তা হল আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি হলেন খাতামুল আম্বিয়া, তারপর কোন নবী আসবে না, কোন পুরানো নবীও আসবে না, কোন নতুন নবীও আসতে পারে না। মান কালা বাজা রসুলেনা ওয়া সাইয়েদেনা ইন্নি নবিয়ুন ওয়া রসুলুন আলা ওয়াজিল হাকিকাতে ওয়াল ইহতিরায় ওয়া তারকিল কুরআন ওয়া আহকামি শরিয়তে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে সত্যিকার অর্থে আক্ষরিক অর্থে নবী রসুল হওয়া দাবি করে সে মিথ্যাবাদী এবং কাজাব। তো আমাদের ধর্ম হলো যে ব্যক্তি সত্যিকার অর্থে আক্ষরিক অর্থে নবী হওয়ার দাবি করে, রসুল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে, সেই পবিত্র প্রশ্রবণ থেকে দূরে গিয়ে নিজে সরাসরি নবী হতে চায়, এমন ব্যক্তি ধর্মহীন, বেদীন, এমন ব্যক্তি নিজের নতুন কোন কালমা বানাবে এবং নতুন ইবাদতের রীতি উদ্ভাবন করবে আর শরীয়তের শিক্ষায় পরিবর্তন পরিবর্ধন করবে। নিঃসন্দেহে এমন ব্যক্তি মুসাইলামা কাজ্জাবের ভাই আর তার কাফের হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নেই। এমন নোংরা ব্যক্তি সম্পর্কে কিভাবে বলা যেতে পারে যে সে কোরআন মানে? এরপর খাতমে নবুয়তের প্রকৃত অর্থ বর্ণনা করতে গিয়ে সৈয়দনা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী এবং বাক্য এত স্পষ্ট ছিল যে যা স্বয়ং এই বিষয়কে স্পষ্ট করে। তিনি বলেন, এই ভবিষ্যৎবাণীতে কোথায়ও ইসরায়েলি নবীর পৃথিবীতে পুনরায় আসার কথা বলা হয়নি, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন যে আমার পর কোন নবী আসবে না। আর হাদিস লা নবিয়া বাদি এত প্রসিদ্ধ, এটি সঠিক হওয়া সম্পর্কে কারো দ্বিমত ছিল না। কোরআনের প্রতিটি অক্ষর শব্দ সুনিশ্চিত, আর আয়াত আল্লাহকে রাসূলুল্লাহ ও খাতামান নবীনের নবীনও এই কথার সত্যায়ন করে যে প্রকৃতপক্ষে আমাদের নবী সাল্লামের পবিত্র সত্তায় নবুয়তের সমাপ্তি ঘটেছে। তাই কোন নবী প্রকৃত অর্থে আক্ষরিক অর্থে কিভাবে মোহাম্মদ রাসূলুল্লাহর পর নবী হিসেবে আসতে পারে? এর ফলে ইসলামের সকল শৃঙ্খলা নষ্ট হওয়ার কথা বলা যায়। ঈসা আলাইহিস সালাম নবুয়ত শূন্য হয়ে পৃথিবীতে আসবেন, নবুয়ত ছাড়া পৃথিবীতে আসবেন, এটি অবমাননাকর একটি কথা। আল্লাহ তাআলার প্রিয় এবং নৈকট্যপ্রাপ্ত নবী হযরত ঈসা আলাইহিস সালামের মতো ব্যক্তি কি নবুয়ত হারাতে পারেন কোনোভাবে? তাই ঈসা আলাইহিস সালাম কিভাবে পৃথিবীতে আসতে পারেন? তো এক কথায় কোরআন শরীফে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম খাতামান নবীন রেখে, আর হাদিসে স্বয়ং হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা নবিয়্যা বাদি শব্দ ব্যবহার করে বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন যে কোন নবী নবুয়তের আক্ষরিক এবং প্রকৃত অর্থে মোহাম্মদ রাসূলুল্লাহর পর আসতে পারে না। আর এই কথাকে আরো স্পষ্ট করার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছেন যে আগমনকারী মসীহ মওউদ এই উম্মতের মধ্য থেকে হবে। বুখারী শরীফের হাদিস আছে যে ইমামুকুম মিনকুম, আর মুসলিমের হাদিস হল ফা আম্মাকুম মিনকুম। এইগুলো মসীহ মওউদের কথা উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, আর তাই এটি থেকে স্পষ্ট হয় যে মসীহ মওউদ এই উম্মতের মধ্য থেকে হবেন। সকল কল্যাণ কল্যাণের ধারা বা কল্যাণের উৎস হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ, তার আনুগত্যের ভিতর কল্যাণ নিহিত। এই সম্পর্কে মুসলিম ইসলাম বলছেন যে আমাদের ইমান এবং বিশ্বাস হল শেষ কিতাব এবং শেষ শরীয়ত হল কোরআন। এরপর কিয়ামত পর্যন্ত সেই অর্থে কোন নবী আসবে না, অর্থাৎ শরীয়তধারী কোন নবী আসবে না বা রাসূল ইসলামের আনুগত্যের বাহিরে গিয়ে কোন ব্যক্তি ওয়াহী লাভ করতে পারে না বা রাসূল ইসলামের দাসত্ব ছাড়া কেউ ওয়াহী লাভ করতে পারে না, বরং কিয়ামত পর্যন্ত এই দরজা বন্ধ। আর রাসূলুল্লাহর আনুগত্যে ওয়াহীর নেয়ামত লাভের জন্য দরজা কিয়ামত পর্যন্ত খোলা। সেই যেই ওয়াহী রাসূলের অনুসরণের ফলে লাভ হয় সেই ধারা কখনো বন্ধ হতে পারে না, কিন্তু শরীয়তধারী নবুয়ত বা স্থায়ী নবুয়তের ধারা কর্তৃত হয়েছে, বন্ধ হয়ে গেছে। এরপর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুমহান মুজিজা বা অলৌকিক নিদর্শনের কথা বলতে গিয়ে মসীহ মওউদ বলছেন যে এক অসাধারণ মুজিজা বা অলৌকিক নিদর্শন মোহাম্মদ রাসূলুল্লাহর যা হল সকল ওয়াহী নবুয়তের ওয়াহী ধারা এবং ওয়াহী বন্ধ হয়ে গেছে, মুজিজার ধারা বন্ধ হয়ে গেছে, তাদের উম্মত খালি হাত হয়ে গেছে, শূন্য হাতে রয়ে গেছে, শুধু কিসসা কাহিনী তাদের হাতে আছে, কিন্তু রাসূলুল্লাহর ওয়াহি বন্ধ হয়নি এবং তার মুজিজাও বন্ধ হয়নি, বরং উম্মতের পুণ্যবান ব্যক্তি যারা রাসূলুল্লাহর আনুগত্য করেন, দাসত্ব করেন, তাদের মাধ্যমে এমন নিদর্শন প্রকাশ পায়। এই কারণে ইসলাম জীবন্ত ধর্ম এবং ইসলামের খোদা ও জীবন্ত খোদা। এ যুগে এই সাক্ষ্য উপস্থাপনের জন্য আল্লাহ তাআলার এই বান্দা পৃথিবীতে উপস্থিত রয়েছে, মুসা আলাইহিস সালাম নিজের দিকে ইশারা করছেন। এরপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক সৌন্দর্যের যে আকর্ষণ সেই দিকে ইশারা করতে গিয়ে মুসলিম বলছেন যে মানব জন্মে মানুষের জন্মে দুই ধরনের সৌন্দর্য রয়েছে। একটি হোসনে মামলা, এর অর্থ হল আল্লাহর সমস্ত আমানত এবং আল্লাহর সমস্ত অঙ্গীকার পালনের ব্যাপারে যত্নবান হওয়া, অর্থাৎ কোন বিষয় এমন কোন ক্ষেত্রে যেন কোনো ভাবে ত্রুটি না থাকে। দ্বিতীয় মানুষের জন্মে দ্বিতীয় সৌন্দর্য হল হোসনে বুশরা, এর ব্যাখ্যা করছেন হুজুর। এটি হল আধ্যাত্মিক সৌন্দর্য যেটিকে প্রথম সৌন্দর্যের সাথে সম্পর্কযুক্ত করা হয়। এটি সেই সৌন্দর্য যা অসাধারণ আকর্ষণ, অর্থাৎ বাহ্যিক সৌন্দর্য যা চেহারায় প্রকাশ পায় তার থেকে অনেক বেশি আকর্ষণীয় সৌন্দর্য। চেহারার সৌন্দর্য এক বা দুই ব্যক্তিকে শুধু আকর্ষণ করবে, হোসনে বুশরা মানে চেহারার সৌন্দর্য, এটি এই আকর্ষণ অত্যন্ত দুর্বল, দু এক ব্যক্তিকে আকর্ষণ করবে, এটি ক্ষণস্থায়ী, এক সময় গিয়ে এটি শেষ হয়ে যায়। কিন্তু সে আধ্যাত্মিক সৌন্দর্য যেটিকে হোসনে মামলা বলা হয়, এটি এমন আকর্ষণীয় শক্তি নিজের ভিতর রাখে, এক বিশাল জগৎকে নিজের প্রতি আকৃষ্ট করে, আকাশ এবং পৃথিবীর প্রতিটি বিন্দু এর প্রতি আকৃষ্ট হয়। আর দোয়া গৃহীত হওয়ারও দর্শন এটি, যে এমন আধ্যাত্মিক সৌন্দর্যের অধিকারী ব্যক্তি যার ভিতর খোদা প্রেমের প্রকৃত বৈশিষ্ট্য সৃষ্টি হয়, সে যখন কোন কঠিন এবং অসাধারণ বিষয়ের জন্য দোয়া করে এবং পুরো মনোযোগ নিবদ্ধ করে, তো সে ব্যক্তি যেহেতু নিজের ভিতর আধ্যাত্মিক সৌন্দর্য রাখে, তাই আল্লাহ তাআলার ইচ্ছা এবং আল্লাহর নির্দেশে এই বিশ্বজগতের প্রতিটি বিন্দু তার প্রতি আকৃষ্ট হয়। তাই আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থ থেকে প্রমাণিত যে পৃথিবীর প্রতিটি বিন্দু এমন ব্যক্তির সাথে এক সহজাত প্রেম এবং ভালোবাসা রাখে, তার দোয়া সেই সমস্ত অনুপরমাণুকে নিজের দিকে এমনভাবে আকৃষ্ট করে যেভাবে লোহা যেভাবে চুম্বক লোহাকে নিজের প্রতি আকৃষ্ট করে। তাই অসাধারণ বিষয় আদি অসাধারণ কথা যা কোন দর্শন বা জ্যোতিষশাস্ত্রে দেখা যায় না, এর ফলে এটি প্রকাশ পায়। এটি স্বাভাবিক একটি আকর্ষণ, যখন থেকে আল্লাহ তাআলা এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন বিভিন্ন অনুপরমাণু থেকে, প্রতিটি অনুপরমাণুতে তিনি সে আকর্ষণ রেখেছেন। আর আধ্যাত্মিক আর প্রতিটি কোণায় বান্দার আশেক এবং প্রেমিক হয়ে থাকে, অর্থাৎ এমন আধ্যাত্মিক সৌন্দর্য যা আল্লাহর দিকে মানুষকে নিয়ে যায়, আল্লাহ তাআলার পবিত্র চেহারাকে দেখায়। সেই সৌন্দর্য সম্পর্কে বলা হয়েছে যে উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এখনো অনেক ইবলিস রয়েছে পৃথিবীতে যারা এই সৌন্দর্যকে চিনতে পারে না, কিন্তু সেই আধ্যাত্মিক সৌন্দর্য অনেক অসাধারণ কার্য সাধন করে দেখিয়েছে। তিনি বলছেন নোহের ভিতরে এই সৌন্দর্য ছিল, যার যে কারণে আল্লাহ তাকে বেছে নিয়েছেন এবং সমস্ত অস্বীকারীকে পানিতে নিমজ্জিত করেছেন। এরপর মুসাও একই আধ্যাত্মিক সৌন্দর্য এবং আকর্ষণ নিয়ে পৃথিবীতে এসেছেন, যিনি গোটি কতক দিন কষ্ট সহ্য করে অবশেষে ফেরাউনকে নিমজ্জিত করেছেন। আর সবার শেষে নবীদের সর্দার এবং শ্রেষ্ঠ রসুল, সৃষ্টির সেরা, আমাদের প্রভু, আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহান আধ্যাত্মিক সৌন্দর্য নিয়ে পৃথিবীতে এসেছেন, যার প্রশংসার জন্য এই আয়াতেই যথেষ্ট যে দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। অর্থাৎ সে রসুল সাল্লাল্লাহু ইসলাম আল্লাহ তাআলার অতি কাছে চলে যান আর এরপর সৃষ্টির দিকে তিনি ফিরে আসেন। এইভাবে উভয় প্রকারের অধিকার, অর্থাৎ আল্লাহর অধিকার এবং বান্দার অধিকার তিনি যথাযথভাবে প্রদান করেন। উভয় প্রকারের আধ্যাত্মিক, উভয় ধরনের আধ্যাত্মিক সৌন্দর্য তার পক্ষ থেকে প্রকাশিত হয়। আর অর্থাৎ কামানের দুটো তন্ত্রীর মতো হয়ে যান খোদা এবং বান্দার মাঝে, অর্থাৎ একাকার হয়ে গেছেন আল্লাহ তাআলার সত্তায়। এই সৌন্দর্যকে নোংরা প্রকৃতির মানুষ এবং অন্ধরা দেখেনি, যেভাবে আল্লাহ তাআলা বলেন যে ইয়ানজুরুনা ইলাইকা ওয়াহুম লা ইউবসিরুন, অর্থাৎ তোমার দিকে তাকায় ঠিকই কিন্তু তোমাকে তারা দেখে না, এরা সবাই ধ্বংস হোক।
Thank you.
হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তালার জ্যোতি এবং আলোকে গ্রহণ করার ক্ষেত্রে কামেল আদর্শ এবং নমুনা ছিলেন, কেউ এখানে তার সমকক্ষ হতে পারে না। এ সম্পর্কে হযরত মুসা মদ বলছেন যে যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভ্যন্তরীণ পবিত্রতা এবং বক্ষের প্রশস্ততা, তার সম্মান লজ্জাবোধ, আল্লাহর উপর নির্ভরশীলতা, তার বিশ্বস্ততা এবং খোদা প্রেমের সকল উপকরণের ক্ষেত্রে সব নবীদের তুলনায় এগিয়ে সবচেয়ে মহান, সবচেয়ে উঁচু এবং সবচেয়ে স্বচ্ছ এবং সবচেয়ে পরিষ্কার ছিলেন, সে কারণে আল্লাহ তাআলা তাকে বিশেষ সৌরভের পরাকাষ্ঠায় সবচেয়ে সজ্জিত করেছেন। সেই বক্ষ এবং সে হৃদয় যা পূর্বপরের সবার বক্ষের তুলনায় বেশি প্রশস্ত, সবচেয়ে নিষ্পাপ এবং সবচেয়ে উজ্জ্বল ছিল, তিনি এমন ওয়াহী লাভের যোগ্য হয়েছেন যে পূর্বপরের সবার ওয়াহী থেকে সবচেয়ে বেশি দৃঢ়, সবচেয়ে মহান, সবচেয়ে সুন্দর হয়ে আল ঐশী গুণাবলী, ঐশী বৈশিষ্ট্য প্রকাশের জন্য অত্যন্ত স্বচ্ছ, প্রশস্ত এবং বড় বা ব্যাপক আয়না হিসাবে কাজ করেছে। এই কারণে কোরআনের মাঝে এমন পরাকাষ্ঠা রয়েছে যে কোরআন শিক্ষা এমন পরাকাষ্ঠা রয়েছে যে এটি সমস্ত ঐশী গ্রন্থের উজ্জ্বলের তুলনায় বেশি উজ্জ্বল। কোন কিতাবে এমন কোন এই কিতাবে এমন কোন সত্য নেই যা যা পূর্বের কোন গ্রন্থ পেশ করতে পারে। কোন বক্তৃতা এমন দৃঢ় প্রভাব কোন হৃদয়ে সৃষ্টি করতে পারে না যত দৃঢ় প্রভাব লক্ষ লক্ষ হৃদয়ে কোরআন সৃষ্টি করছে। নিঃসন্দেহে এটি খোদা তালার পরাকাষ্ঠা অসাধারণ গুণাবলীর একটি আয়না, যাতে সে সবকিছু রয়েছে যা এক আধ্যাত্মিকতার পথের পথিক, আধ্যাত্মিকতার উচ্চ মার্গে পৌঁছার জন্য যার সে মুখাপেক্ষী হয়। এরপর মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের অসাধারণ কল্যাণ রাজি এবং অনুগ্রহ রাজি সম্পর্কে হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে আমাদের আল্লাহ সেই আল্লাহ যিনি কোরআন নাজিল করেছেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, যার পবিত্র পদমর্যাদা সম্পর্কে পৃথিবী অনবহিত, অর্থাৎ সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বরং দুঃখের বিষয় যে জাহেল এবং অজ্ঞরা বলে যে ঈসা আকাশে বসে আছেন, অথচ জীবিত হওয়ার সকল লক্ষণাবলী আমরা মোহাম্মদ রাসূলুল্লাহর সত্তাতেই দেখি। সে খোদা যাকে পৃথিবী জানে না, আমরা সে খোদাকে তার এই রসুলের মাধ্যমে দেখেছি, আর সে ওয়াহির সেই দরজা দ্বার যা অন্য জাতির জন্য বন্ধ, আমাদের জন্য এই রসুলের কল্যাণে খোলা হয়েছে। সেই নিদর্শনাবলী যা ভিন জাতি শুধু কাহিনী হিসাবে বর্ণনা করে, তা আমরা তাই নবীর মাধ্যমে সেই সমস্ত নিদর্শনাবলী দেখেছি। আমরা এই রসুলের সে পদমর্যাদা পরীক্ষা করেছি যার সামনে বাকি অন্য সমস্ত পদমর্যাদা অর্থহীন। আল্লাহ তাআলা তোমাদেরকে এ বিষয়ে অনুপ্রাণিত করছেন যে রসুলের কামেল আনুগত্যের বরকতে রসুলদের যে বিভিন্ন গুণাবলী আছে নিঃসত্তায় একত্রিত করতে পারো, কিন্তু উম্মতের একটা বড় অংশ এখন কি করছে, এটি থেকে তারা ক্রমশ দূরে সরে পড়ছে। এই কারণে ইসলামের শত্রুরা আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম বা ইসলাম বা কোরআনের উপর আক্রমণের সুযোগ পাচ্ছে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি বলেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১০ দিন দশ দিন অনুসরণ করলে সেই আলো লাভ হয় যা এত পূর্বে ১০০০ বছরের সংগ্রাম এবং সাধনার ফলেও লাভ হতো না, লাভ হওয়া সম্ভব ছিল না। তিনি বলেন আমরা যখন ইনসাফের দৃষ্টিতে দেখি সমস্ত নবুয়তের ধারার মাঝে সবচেয়ে উন্নত পর্যায়ের নবী, জীবন্ত নবী, খোদার সবচেয়ে প্রিয় নবী হিসাবে শুধু আল্লাহর এক সুপুরুষকেই জানি, অর্থাৎ সেই নবীদের সর্দার, রসুলদের গর্ব, সমস্ত নবীদের মাথার মুকুট যার নাম মোহাম্মদ মুস্তফা এবং আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তত্ত্বাবধানে দশ দিন যদি কেউ জীবনযাপন করে তাহলে সে সেই আলো লাভ করে যায় তো পূর্বে ১০০০ বছরের সাধনায় তা লাভ হওয়া সম্ভব ছিল না। এটি এমন একটি এগুলো কেমন কিতাব, সেগুলো যদি আমরা অনুসরণ করি জামাত মানুষকে মানুষের হৃদয়কে কালেমা লিপ্ত করতে চায় বা করতে পারে, এগুলোকে জীবিত কিতাব বলা যায়। এগুলোর ছায়া আমরা নিজেরাই মরে যাই। পূর্বের যে শরীয়তের শরীয়ত ছিল তার কথা বলছেন, স্মরণ রেখো যে পূর্বের সব শরীয়ত মৃত, লাশকে কি লাশ জীবন দিতে পারে? ঈশার ইবাদত আসলে প্রতিমারিত ইবাদত, কেউ এটি মানুক বা না মানুক এটি সত্য, আর সত্যেই বরকত নিহিত থাকে, কারণ সত্যের আলোই পৃথিবীকে আলোকিত করে। তখন পৃথিবীর সমস্ত দেয়াল আলোতে জগমগ করে, কিন্তু যারা অন্ধকারে নিপতিত নিমজ্জিত তাদের উপরে কোনো প্রভাব পড়ে না। তাই শেষ ওসিয়ত বা নির্দেশ এটি যে প্রত্যেক শেষ কথা এটি যে সকল ওয়াহি রসুল উম্মি রসুলের অনুসরণে আমরা পেয়েছি, আর যে ব্যক্তি অনুসরণ করবে যে অনুসরণ করবে সে পাবে, আর তার দোয়া এমন ভাবে গৃহীত হবে যে তার সামনে কোনো কিছু অসম্ভব থাকবে না। জীবন্ত খোদা যিনি আল্লাহর মানুষের দৃষ্টির আড়ালে, তিনি তার খোদা হবেন, আর সমস্ত মিথ্যা খোদা তার পদতলে পিষ্ট হবে। সে সর্বত্র কল্যাণ মণ্ডিত হবে এবং ঐশী শক্তি তার সাথী হবে। ওয়াসালাম আলা মান ইত্তাবা আল হুদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান মর্যাদা, তার কাজ এবং তার অবস্থার কথা বলতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আরো বলছেন,
এমন যুগ যা মানুষের উপর এসেছে তা একথার সুস্পষ্ট প্রমাণ, একথার দাবি করত যা যেন এই যুগ অনুযায়ী একটি পুস্তক দেওয়া হয়। এ কারণেই খোদা যখন সংকল্প করেন তখন প্রত্যেক জাতির জন্য পৃথক পৃথক নবী এবং রসুল প্রেরণ করেছেন। যখন পুরো জাতিকে একত্রিত করতে চেয়েছেন তখন তাদের মাঝে পৃথক পৃথক নবী পাঠিয়েছেন, আর খোদার প্রজ্ঞা এ কথার দাবি করত, চাহিদা চাবি করত প্রত্যেক জাতির মধ্যে যেন একতা সৃষ্টি হয়। যখন এই জাতীয় ঐক্য শেষ হয়ে যায়, যুগ শেষ হয়ে যায়, সকল জাতীয় তখন আন্তর্জাতিক ঐক্যের যুগ শুরু হয়। যখন জাতীয় ঐক্যের যুগ শেষ হয়ে যায় মানুষকে কিছু না কিছু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ার রীতি শিখে গেছে, মানুষ একত্রীকরণ পদ্ধতি শিখে গেছে, তখন আন্তর্জাতিক ঐক্যের যুগ এসে গেছে। আবার এবং সেটি ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব যুগ, কেননা তিনি সকল বিশ্বের মানুষকে একত্রিত করার জন্য এসেছেন। এবং স্মরণ থাকুক, কোন রসুল এবং কোন বইয়ের কোন গ্রন্থের এতটা সম্মান নেই যতটা সম্মান এবং যতটা সংশোধনের কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং যতটা সমস্যার সম্মুখীন তিনি হয়েছেন। অর্থাৎ কোন অতীতের যত রসুল, অতীতে যত রসুল এসেছেন তাদের সামনে যখনই সংশোধনের কাজ এসেছে তারা ততটুকু সমস্যার সম্মুখীন হয়েছেন যতটা কাজ তাদের উপর অর্পিত হয়েছেন। তিনি বলেন, অতএব একথা সবার জানা, প্রাথমিক যুগে যে গ্রন্থ অবতীর্ণ হয়েছিল তা কোনোভাবেই পরিপূর্ণ এবং সম্পূর্ণ নয়, কেননা মানুষ পরিপূর্ণ ছিল না, মানুষ তাদের জন্য কাজ সীমাবদ্ধ ছিল। প্রাথমিক যুগে এই ধরনের সমস্যার কথা মানুষ চিন্তাও করতে পারে না, যা পরবর্তীতে দেখা দিয়েছে। অনুরূপভাবে এই জাতীয় ঐক্যের যুগে তখনকার নবী এবং রসুলদের তখন এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি, যা আন্তর্জাতিক ঐক্যের যুগের এই নবীর সামনে যে সমস্যা এসেছে বা দেখা দিয়েছে, যখন তিনি সকল জাতিকে এক হাতে ঐক্যবদ্ধ করতে এসেছেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি এই সমস্যার সম্মুখীন হয়েছেন, কেননা তিনি গোটা জাতিকে এক করতে এসেছিলেন। অর্থাৎ যত বড় কাজ তত বেশি সমস্যা, এবং একজন সত্যিকার দায়িত্ব মুসলমানের দায়িত্ব এটি এই বাণী যেন গোটা বিশ্বে তারা প্রচার এবং প্রসার করে। তিনি তার পুস্তক আল বালাগে হযরত মহানবী সাল্লামের বিভিন্ন অনুগ্রহের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, যার অনুবাদ হচ্ছে আরবি হতে অনুবাদ করছেন, তিনি আমাদের জন্য এমন এক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন যিনি অত্যন্ত দয়ালু এবং সম্মানিত। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য এমন এক রসুল পাঠিয়েছেন যিনি পরম দয়ালু, আর সকল পুণ্যকর্মে তিনি উৎকর্ষ ছিলেন, উৎকর্ষতার সকল ক্ষেত্রে সকল দিক থেকে শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন তিনি, সকল নবী ও রসুলের খাতাম বা শিরোমণি ছিলেন, উম্মুল কোরাতে আবির্ভূত প্রতিষ্ঠিত নবী যিনি সত্যিকার অর্থেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা তার কল্যাণময় মুখ দ্বারা সর্বদা তার মুখ সর্বদা তার প্রশংসায় পঞ্চমুখ ছিল, আর সে এই দিক থেকেও পরম প্রশংসার যোগ্য, কেননা তিনি উম্মতের খাতিরে চরম কষ্ট ও মেহনত করেছেন আর ধর্মের নাম সমুন্নত করেছেন, এজন্য যে তিনি আমাদের জন্য একটি উজ্জ্বল ও তথ্যপূর্ণ গ্রন্থ নিয়ে এসেছেন। এছাড়া তিনি নিজ খোদা ও বিশ্বজগতের প্রতিপালক প্রভুর বাণী পৌঁছানোর জন্য আমাদের খাতিরে বিভিন্ন ধরনের দুঃখ কষ্টের লক্ষ্যে পরিণত হয়েছেন, এই জন্য যে পূর্ববর্তী গ্রন্থাবলীতে যেসব অসম্পূর্ণতা ও খুঁত ছিল তাকে তিনি পূর্ণতা দিয়েছেন এবং সেই দুর্বলতা দূর করেছেন এবং আমাদেরকে বাড়াবাড়ি হতে এবং অন্যান্য দুর্বলতা ও খুঁত হতে মুক্ত একটি পবিত্র শরীয়ত প্রদান করেছেন আর নৈতিকতাকে পরম মার্গে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া যেসব খুঁত ছিল তা দূর করেছেন, তাকে পূর্ণতা দিয়েছেন, গোটা মানব জাতির প্রতি অনুগ্রহ করেছেন আর উন্নত মানের বাগ্মিতাপূর্ণ বর্ণনা আর প্রাঞ্জল ওহির মাধ্যমে হেদায়েতের পথ প্রদর্শন করেছেন আর মানুষকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করেছেন আর নিজ আদর্শ দ্বারা মানুষকে পথ দেখিয়েছেন আর চতুষ্পদ জন্তু এবং প্রাণী সদৃশ্য যে মানুষ ছিল তাদেরকে সত্যিকার মানুষ বানিয়েছেন আর তাদের মধ্যে হেদায়েতের রূপ উৎকার করেছেন এবং সকল নবীর উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দিয়েছেন, তাদেরকে এমন পাক ও পবিত্র করেছেন যে তারা খোদার ইচ্ছায় বিলীন হয়ে গেছেন আর আল্লাহ তাআলার খাতিরে তারা পানির মতো নিজেদের রক্ত বইয়ে দিয়েছেন আর বিশ্বস্তার পূর্ণ লক্ষণ সহ নিজেদেরকে পুরোপুরি খোদার হাতে সমর্পণ করেছেন এবং স্বীয় অসাধারণ ও গুপ্ত ও সূক্ষ্ম রহস্যবলী ও তত্ত্ব আর প্রাণ সঞ্জীবনী শিক্ষামালা প্রদান করে আমাদের মতো অর্থাৎ তার দস্তরখানের টুকরো খাওয়া লোকদের সত্যিকার শ্রেষ্ঠত্বের মোকামে উপনীত করে দিয়েছেন আর তার দিক নির্দেশনার কল্যাণে খোদাতলা পর্যন্ত পৌঁছানোর পথ আমরা স্বচক্ষে দর্শন করেছি, অবলোকন করেছি। আমরা ভূমিধসের চাপা পড়া অবস্থা হতে আকাশের উচ্চতায় পৌঁছে গেছি, অর্থাৎ মাটি থেকে উঠিয়ে আমাদেরকে আকাশে পৌঁছে দিয়েছে, আকাশের উচ্চতায় পৌঁছে দিয়েছেন হে এই নবী সাল্লাম। অতএব হে খোদা, শাস্তি ও পুরস্কার দিবস পর্যন্ত তার প্রতি দরুদ এবং শান্তি বর্ষণ করো। এছাড়া তার পবিত্র ও পুণ্য বংশধর এবং তার সাহাবিদের প্রতিও যারা তার সাহায্যকারী ছিল এবং সর্বদা তাকে সাহায্য করেছে, যারা নিজেদের প্রাণ সম্পদ প্রাণ সম্মান সম্ভ্রম ধন সম্পদ ও সন্তান সন্ততির উপর আল্লাহ তালাকে শ্রেষ্ঠত্ব ও অগ্রাধিকার প্রদান করেছেন, তাদের সবার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হন। রাদি আল্লাহ তালা আনহুম। মহানবী সাল্লাল্লাহু বলেন, মহানবী সাল্লামের শফাতের প্রমাণ কি? তিনি বলেন, এ সকল কথার পর আমরা একটিও দেখতে পাই যে পরকালে তিনি শফাতকারী সাব্যস্ত হতে পারেন যিনি এই পৃথিবীতে শফাতের কোন না কোন দৃষ্টান্ত দেখিয়েছেন। এই মানকে আমরা দৃষ্টিপটে রেখে যখন আমরা মুসার প্রতি দৃষ্টিপাত করি তখন তিনিও শফি বা যোজক সাব্যস্ত হন, কেননা বারবার তিনি আপতিত আজাবকে দোয়ার মাধ্যমে দূর করে দিয়েছেন, তার তওরাত একথার সাক্ষী। অনুভাবে যখন আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৃষ্টিপাত করি তার শফি বা যোজক হওয়া এজন্য আমরা আমাদের কাছে উজ্জ্বলভাবে প্রতিভাত হয়, কেননা তার শফাতের প্রভাবে তিনি দরিদ্র সাহাবিদেরকে তখতে বা সিংহাসনে আরোহণ করিয়েছেন, এবং তার শফাতের প্রভাবে তারা এতৎসত্ত্ব যে তারা মূর্তি পূজা এবং শিরকে মূর্তিমান নিমজ্জিত ছিল এমন ভাবে খোদার পূজারি হয়ে যায় যার দৃষ্টান্ত কোন যুগে আমরা দেখতে পাই না। তার শফাতের প্রভাব এটিও যে এখন পর্যন্ত তার অনুসরণকারীরা খোদা তালার সত্যিকার এলহাম লাভ করেন, খোদা তাদের সাথে বাক্যালাপ করেন, কথা বলেন। কিন্তু দুর্ভাগ্য এই মুসলমানদের যে তারা আজ মনে করে যে আল্লাহ তালা এই ওহির দ্বার বন্ধ করে দিয়েছেন, রুদ্ধ করে দিয়েছেন, শফাতের দ্বার মূলত তারা বন্ধ করে দিতে চায় এ কথার মাধ্যমে। এরপর মহানবী সাল্লামের মুজিজা সম্পর্কে হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন এবং মুজিজা দু ধরনের, একটা যা মহানবী সাল্লামের স্বহস্তে অথবা তার কথা, তার কর্ম অথবা তার দোয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং এমন মুজিজা গণনার অধীন বা গণনা করলে 3000 এর মতো। দ্বিতীয়ত সেইসব মুজিজা যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাধ্যমে সর্বদা প্রকাশিত বা বিকশিত হয়, এবং এমন নিদর্শনের সংখ্যা লক্ষাধিক, এবং এমন কোন শতাব্দী অতীত হয়নি যাতে এমন নিদর্শন প্রকাশিত হয়নি। গারামদিয়া মহানবী মসীহ মাউদের উপরে এমন অপবাদ দেয় যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা 3000 বলে আর নিজের মুজিজা লক্ষাধিক বলে, কারণ অথচ তিনি একথা বলতে চাচ্ছেন আজ পর্যন্ত এই মুজিজা প্রকাশিত হচ্ছে আর এগুলি মহানবী সাল্লামের কল্যাণেই হচ্ছে, এবং যার সংখ্যা লক্ষাধিক নয় বরং কোটি কোটিতে উপনীত হয়েছে, আর জামাতে আহমদিয়া সর্বদা এটি প্রত্যক্ষ করছে, এটি দেখছে। তিনি বলেন এমন নিদর্শন লক্ষ সংখ্যায় উপনীত হয়েছে, এমন কোন শতাব্দী অতীত হয়নি যাতে এমন নিদর্শন বিকশিত না হয়নি, প্রকাশিত হয়নি। সুতরাং এ যুগে এই অধমের মাধ্যমে হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম বলছেন তার মাধ্যমে খোদা তাআলা এই নিদর্শন দেখাচ্ছেন যে এ সকল নিদর্শন যা কখনোই কোন যুগে কর্তিত হয়নি, আমরা নিশ্চিত বিশ্বাস রাখি খোদা তালার সবচেয়ে বড় নবী, সবচেয়ে প্রিয় ভাজন জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা অন্যান্য নবীর উম্মত একটি অন্ধকারে নিমজ্জিত, কেবল অতীতের কেচ্ছা কাহিনী তাদের কাছে রয়েছে, এবং এই উম্মত সর্বদা খোদা তালার কাছ থেকে সতেজ এবং প্রাঞ্জল নিদর্শন পাচ্ছে। এই উম্মতের মধ্যে সর্বদা এমন আরেফ তত্ত্বজ্ঞানী পাওয়া যায় যারা সর্বদা এরূপ বিশ্বাস রাখে যেন সচক্ষে তারা তাকে দেখছেন, এবং অন্যান্য জাতি খোদা তালার সম্পর্কে এই বিশ্বাস রাখতেই পারে না। ন্যায় আমাদের হৃদয় থেকে এই সাক্ষী উদ্গৃহীত হয় কেবল ইসলামী সত্য ধর্ম, আমরা হযরত ঈসা আলাইহিসসালামের কিছুই দেখিনি। যদি পবিত্র কোরআন সাক্ষী না দিত তাহলে আমাদের জন্য এবং সকল তত্ত্বজ্ঞানের জন্য অসম্ভব ছিল যে তাকে সত্য নবী মানাই অসম্ভব ছিল। যখন কোন ধর্মে কেবল কিচ্ছা কাহিনী অবশিষ্ট থেকে যায় তখন সেই ধর্মের বাণী বা প্রতিষ্ঠাতার দাবি গবেষণা করে প্রমাণ করা যায় না, কারণ হচ্ছে শত শত বছর অতীত হওয়ার পর শত শত বছর ধরে মানুষ এই বিশ্বাস আছে। বরং অধিকাংশ মানুষের বিশ্বাস এটি যে এই পৃথিবীতে অধিকাংশ মানুষ মিথ্যা বলছে, কিভাবে অকাট্য দলিল দ্বারা তাদের ঘটনাবলী সত্য প্রমাণ করা যাবে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা অলৌকিক নিদর্শনাবলী কেবল কেচ্ছার রঙেই নয়, বরং মহানবী সাল্লামের অনুসরণ করে স্বয়ং সেসব নিদর্শন দেখি। সুতরাং কেবল সচক্ষে দেখার মাধ্যমে আমরা হাক্কুল একিনের দরজায় উপনীত হই। অতএব এই পরিপূর্ণ এবং পবিত্র নবীর মাধ্যমে কত উন্নত মানের নিদর্শন প্রকাশিত হয় যার নবুয়ত সর্বদা তার অনুসারীদেরকে সতেজ এবং অকাট্য প্রমাণ দেখিয়ে থাকে, এবং অগণিত নিদর্শনের মাধ্যমে আমরা সেই উৎকর্ষ পরাকাষ্ঠায় পৌঁছি স্বয়ং আমরা খোদা তালাকে সচক্ষে দেখতে পাই। অতএব ধর্ম তাকেই বলা হয়, ধর্ম তাকে বলা যেতে পারে, এবং সত্যনবী তার নাম যার সত্যতার সর্বদা সতেজ প্রমাণ পাওয়া যায়, সদা বসন্ত দেখা যায়। নির্ভর করা বুদ্ধিমানের কাজ নয়। পৃথিবীতে শত শত মানুষ
কে খোদা বানানো হয়েছে অনেক পুরনো কাহিনীর মাধ্যমে, অনেকের প্রতি অনেক মিথ্যা কাহিনী বা মুজিজা আরোপিত হয়। কিন্তু সত্য কথা হল প্রকৃত কেরামত বা নিদর্শন সে দেখায় যার কেরামত এবং নিদর্শনের যে ধারা কখনো কর্তৃত্ব না হয়, যার স্রোতস্বিনী নিদর্শনের স্রোতস্বিনী কখনো শুকায় না। সুতরাং সে ব্যক্তি হচ্ছেন আমাদের নেতা ও আমাদের মনিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা প্রত্যেক যুগে সেই কামেল এবং পবিত্র পুরুষের নিদর্শন দেখানোর জন্য কোনো না কোনো ব্যক্তিকে পাঠিয়েছেন, এবং এই যুগে মসীহ মওউদের নাম সহ মসীহ মওউদ নাম নিয়ে উপাধি নিয়ে আমাকে পাঠিয়েছেন। দেখো আকাশ থেকে নিদর্শন প্রকাশ পাচ্ছে, বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনাবলী প্রকাশিত হচ্ছে, প্রত্যেক সত্য সন্ধানী আমাদের কাছে থেকে নিদর্শন দেখতে পারে, সে খ্রিস্টান হোক বা ইহুদি বা আর্য। এই সমস্ত কল্যাণরাজি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুহাম্মদ ইসলাম দুজগতের প্রদীপ। আমি খোদার ভয়ে তাকে খোদা বলি না, কিন্তু খোদার পবিত্র সত্তাকে তার মাঝে দেখা যায়। মোহাম্মদ দুই জগতের ইমাম এবং মোহাম্মদ উভয় জগতের ইমাম প্রদীপ, মোহাম্মদ আকাশ ও পৃথিবী কে আলোকিতকারী। আমি খোদা তালার ভয়ে তাকে খোদা বলতে পারি না, কিন্তু খোদার কসম তার সত্তা পৃথিবীবাসীর জন্য খোদা দর্শনের আয় না। রসুল্লার কামেল সহানুভূতি এবং পৃথিবীকে যে তিনি খোদার আলো দেখিয়েছেন সে সম্পর্কে মুসলিম বলছেন, পৃথিবীকে বধিরদের শ্রবণ শক্তি দেওয়ার জন্য এক ব্যক্তি এসেছেন, কে অন্ধ এবং কে বধির, সে যে তহিদকে গ্রহণ করেনি আর সে রসুলকে গ্রহণ করেনি যিনি নতুন ভাবে পৃথিবীতে তহিদ বা একতা প্রতিষ্ঠা করেছেন, সেই রসুল যিনি বন্যদেরকে মানুষ বানিয়েছেন আর মানুষকে নৈতিক গুণাবলীতে সজ্জিত মানুষ বানিয়েছেন আর সত্য প্রকৃত আখলাকে ভারসাম্য পূর্ণ পর্যায়ে পৌঁছিয়েছেন আর খোদার রঙে তাদেরকে রঙিন করেছেন, সে রসুল হ্যাঁ সেই সত্যের সূর্য যার চরণে সহস্র সহস্র মৃত ব্যক্তি যারা শিরক এবং কদাচার অনাচার কদাচার লিপ্ত ছিল তারা জীবন লাভ করেছে এবং প্রকৃত কেয়ামত অর্থাৎ বিপ্লব সাধন করে তিনি দেখিয়েছেন। যিনি যিনি মক্কায় আবির্ভূত হয়ে শিরক এবং মানব পূজার অনেক অন্ধকার রাজিকে মিটিয়েছেন, পৃথিবীর প্রকৃত আলো তিনি ছিলেন যিনি পৃথিবীকে অন্ধকারে নিমজ্জিত পেয়ে সত্যি আলো দিয়েছেন, অন্ধকার তমসাচ্ছন্ন রাতকে দিনে পরিণত করেছেন। তার আগমনের পূর্বে পৃথিবী কি ছিল, তার আগমনের পর পৃথিবী কি হয়েছে, এটি এমন একটি প্রশ্ন নয় যার উত্তর দিতে কোনো সমস্যা হতে পারে। যদি আমরা ইমানহীনতার পথ অনুসরণ না করি তাহলে আমাদের বিবেক অবশ্যই একথা আমাদেরকে মানতে বাধ্য করবে যে এই রসুলের পূর্বে পৃথিবীর সকল মানুষ আল্লাহ তাআলার সত্তাকে ভুলে বসেছিল, এই রসুলের আগমনের পূর্বে খোদার মাহাত্ম্যকে পৃথিবীর সকল মানুষ ভুলে বসেছিল, সেই সত্যিকার খোদার মাহাত্ম্য বিভিন্ন অবতার পাথর বৃক্ষ এবং বিভিন্ন পশু আর নশ্বর মানুষকে দেয়া হয়েছে, নিজ সৃষ্টিকে সেই প্রতাপান্বিত খোদার জায়গায় বসানো হয়েছে, এটি কি সত্য সিদ্ধান্ত যে মানুষ এবং পশু বৃক্ষরাজি আর নক্ষত্ররাজি যদি খোদাই হয়ে থাকে যাদের ভিতরে কোন ঈসাও ছিলেন তাহলে এই রসুল সাল্লাহ ইসলামের কোন প্রয়োজন ছিল না, কিন্তু এইসব কিছু যদি খোদা না হয়ে থাকে তাহলে সেই দাবি মোহাম্মদ রসুল দাবি অসাধারণ এক জ্যোতি বা আলো নিজের সাথে রাখত যা মোহাম্মদ ইসলাম মক্কার পাহাড়ে করেছিলেন, যে সেই দাবি কি ছিল, তার দাবি ছিল, তাঁর দাবি ছিল, তিনি বলেছেন আল্লাহ তাআলা পৃথিবীকে শিরকে ধ্বংসাচ্ছন্ন পেয়ে সেই অন্ধকারকে দূরীভূত করার জন্য আমাকে পাঠিয়েছে। এটি দাবি সর্বস্ব ছিল না, এ কথা দাবি সর্বস্ব ছিল না, বরং সে রসুল ইসলামের দাবিকে সত্য প্রমাণ করে দেখিয়েছেন। যদি কোন নবীর শ্রেষ্ঠত্ব তার এই কর্মের মাধ্যমে প্রমাণিত হতে পারে, যার মাধ্যমে মানব জাতির প্রতি সহানুভূতি সবচেয়ে বেশি প্রকাশ পেয়ে থাকে, তাহলে হে সমগ্র মানব মন্ডলী উঠো এবং সাক্ষ্য দাও যে এই কর্মের ক্ষেত্রে, এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে মোহাম্মদ রসুল্লাহর কোন সমকক্ষ নেই। হযরত তিনি আরো বলেন যে সৃষ্টির অন্ধ পূজারীরা সেই মহাসম্মানিত রসুল সাল্লামকে চিনেনি, যিনি প্রকৃত মানবের প্রতি সহানুভূতির সহস্র সহস্র নিদর্শন দেখেছেন। কিন্তু আমি দেখছি সেই সময় এসে গেছে যখন এই পবিত্র রসুলকে মানুষ শনাক্ত করবে। তোমরা যদি চাও আমার কথা লিখে রাখো, তারপর প্রতিদিন মৃতের পূজা কমে যাবে, এক পর্যায়ে নিঃশেষ হয়ে যাবে। মানুষ কি খোদার মোকাবেলা করতে পারে? এক তুচ্ছ বিন্দু খোদার ইচ্ছাকে প্রতিহত করবে, করতে পারে কি? নশ্বর আদম সন্তান আল্লাহর ইচ্ছাকে কি ব্যর্থ করবে? হে শ্রোতাগণ শুনো, হে চিন্তাশীলরা চিন্তা করো, স্মরণ রেখো যে সত্য প্রকাশ পাবে, আর সেই নূর, সেই আলো যা প্রকৃত আলো এবং যদি তা অবশ্যই যজ্ঞ করবে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, মানব জাতির জন্য ধরা পৃষ্ঠে এখন কোরআন ব্যতীত আর কোন গ্রন্থ নেই, সমগ্র আদম সন্তানের জন্য কোন রসুল এবং সাফায়াতকারী নেই মোহাম্মদ রসুল্লাহ ছাড়া। সুতরাং তোমরা এই রসুল সাল্লাল্লাহু ইসলাম এবং সম্মানিত রসুলের সাথে প্রকৃত ভালোবাসা স্থাপনের চেষ্টা করো, তাকে বাদ দিয়ে অন্যদেরকে তার উপর কোনোভাবে প্রাধান্য দেবে না, যেন স্বর্গে পরিত্রাণ প্রাপ্ত গণ্য হতে পারো। স্মরণ রেখো যে মুক্তি এমন কোন বিষয় নয় যা কেবল মুক্তির পরেই মৃত্যুর পরে প্রকাশ পাবে, বরং প্রকৃত মুক্তি এই পৃথিবীতে স্বীয় লক্ষণ প্রকাশ করে থাকে। মুক্তিপ্রাপ্ত কে? সে যে দৃঢ় বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলা সত্য এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং সমস্ত সৃষ্টির মাঝে মধ্যবর্তী যোজক বা শফি। আকাশের নিচে তার সমপর্যায়ের কোন রসুল নেই এবং কোরআনের সমকক্ষ কোন গ্রন্থ নেই। আল্লাহ তাআলা কাউকে চিরকাল জীবিত রাখার ইচ্ছা করেননি, কিন্তু এই মনোনীত নবী চিরঞ্জীব এবং তার চিরজীবনের জন্য আল্লাহ তাআলা এই ভিত্তি রেখেছেন যে তার শরীয়তের কল্যাণরাজি এবং আধ্যাত্মিকতার কল্যাণরাজি কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন, এবং অবশেষে তার আধ্যাত্মিক প্রশ্রবণের কল্যাণে এই মুসীবতকে পৃথিবীতে পাঠিয়েছেন, যার আগমন ইসলামিক অট্টালিকার পরিপূর্ণতার জন্য আবশ্যক ছিল। কেননা পৃথিবী ততদিন যতদিন মোহাম্মদ ইসলামের জন্য আধ্যাত্মিক মসিহ দেয়া না হয় ততদিন পৃথিবী ধ্বংস হওয়ার নয়, আর সেদিকেই এই আয়াত ইশারা করে যে হেদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। মুসা সেই সম্পদ পেয়েছিলেন যাকে প্রথম যুগ হারিয়ে বসেছিল, মোহাম্মদ রসুল্লাহ সেই সম্পদ পেয়েছেন যাকে মুসার জামাত হারিয়ে বসেছিল। এখন মোহাম্মদী ধারা মুসার জামাতের স্থলাভিষিক্ত, কিন্তু মর্যাদার দিক থেকে অনেক বড়। মুসার মসিল মুসার তুলনায় বড়, আর ইবনে মরিয়মের মসিল ইবনে মরিয়ম থেকে বড় পদমর্যাদার অধিকারী। এই কয়েকটি দৃষ্টান্ত আমি মসীহ মওউদ আলাইহিসসালামের রচনা এবং তার বিভিন্ন লেখা থেকে তুলে ধরেছি, যার ফলে মোহাম্মদ রাসূলের পবিত্র পদমর্যাদা, তার সৌন্দর্য, তার এহসান, তার অনুগ্রহ রাজি, তার প্রবহমান কল্যাণ রাজি সম্পর্কে পূর্বতুলনায় বেশি অন্তর্দৃষ্টি লাভ হয় আমাদের। অতএব অন্য কেউ আছে কি যে এত গভীরতার সাথে, এত বীরত্বের সাথে পৃথিবীর সামনে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর পবিত্র মর্যাদাকে প্রকাশ করতে পারে? নিশ্চয় এমন কোন ব্যক্তি নেই এবং ভবিষ্যতেও হবে না। এই যুগে ইসলামের পুনর্জাগরণের জন্য মোহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র পদমর্যাদা মানব হৃদয়ে প্রতিষ্ঠিত করার জন্য খোদার যে সিংহকে আল্লাহ খোদা তাআলা পাঠিয়েছেন, মসীহ মওউদ ছাড়া সে আর কেউ নয়, তিনি আলাইহিস সালাতু ওয়াসসালামই সেই মহান ব্যক্তিত্ব যিনি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা আপত্তি করে, ইসলামের উপর যারা আক্রমণ করে তাদের এমন দাঁত ভাঙা জবাব দিয়েছেন যে শত্রু পালাতে বাধ্য হয়েছে। তাই এটিকে রসুলের ঘরে বসে শুধু তীর চালানো, এটি রসুলের সম্মান প্রতিষ্ঠা করা নয়, রসুলের সম্মানের নামে দুর্বলদেরকে, কালেমা পাঠকারীদেরকে পাশবিক অত্যাচারের লক্ষ্যে পরিণত করা, এটি রসুলের সম্মান প্রতিষ্ঠা করা নয়, বরং ইসলামের প্রকৃত খেদমত এবং রসুলের প্রতি আত্মাভিমান প্রকাশের আসল উপায় হল ইসলামের তবলিগ পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানো। মানুষের হৃদয়ে মাথায় হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্যকে প্রতিষ্ঠা করা, সুতরাং এই কাজকে কোন দিন বা কোন একটি বছরের ভিতর সীমাবদ্ধ রেখে কখনো করা সম্ভব নয়। রসুল প্রেমের যদি দাবি থাকে তাহলে প্রতিটি দিন জীবনের প্রতিটি মুহূর্তকে মোহাম্মদ রসুল্লাহর পবিত্র পদমর্যাদাকে পৃথিবীর সামনে তুলে ধরার জন্য তুলে ধরার কাজে ব্যয় করতে হবে। আর এই কাজ হযরত মসীহ মওউদ ইসলামের নেতৃত্বে এই যুগে আল্লাহ তাআলা তার জামাতের প্রতিটি ব্যক্তির উপর ন্যস্ত করেছেন। আর আল্লাহ তাআলার ফজলে আহমদি এই দায়িত্ব পালনের
ইউরোপ, এশিয়া, আফ্রিকা, আমেরিকা অথবা অস্ট্রেলিয়ার উপমহাদেশে এবং বড় বড় শহর এবং গ্রাম কাউন্সিল হল অথবা স্কুল অথবা ইউরোপ এবং আমেরিকার সর্বত্র ধনী দরিদ্র নির্বিশেষে আহমদিরাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য এবং ইসলামের উপর যে আক্রমণ করা হয় তার উত্তর প্রদান করে, যাতে সকল সম্ভ্রান্ত এবং ভদ্র মানুষ বলতে বাধ্য হয় এবং তারা বলে থাকে যে যদি এটি ইসলাম হয় আর এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত হয় তাহলে আমরা তো ভুল ধারণায় লিপ্ত ছিলাম, আর আজ এই শিক্ষা এবং জীবন আচরণ সম্পর্কে শুনে আমাদের ভুল সন্দেহ সংশয় দূর হয়ে গেছে এবং আমি সর্বত্র এ ধরনের মানুষের বক্তব্য শুনতে পাই। অতএব আজও কেউ যদি ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর আক্রমণের যে তীর ছুড়তে হয় আর এই তীরকে প্রতিহত করার জন্য যদি তালহার হাত দেখতে চাও তাহলে এই জারিউল্লাহর জামাতের মধ্যে তুমি দেখতে পাবে। আজও ইসলামের প্রতিরক্ষায় নিজের শরীরের প্রতিটি ইঞ্চিতে কেউ যদি আঘাত বুক পেতে নেয় আর খালিদ বিন ওয়ালিদকে দেখতে চায় তাহলে জামাতে আহমদিয়াকে দেখতে হবে। আরও ইসলামের নাম সমুন্নত করার জন্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সমুন্নত করার জন্য এবং ইসলামকে পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য একের পর এক শহীদ হতে যদি তোমরা দেখতে চাও তাহলে জামাতে আহমদিয়ার মাঝে তোমরা তা দেখতে পাবে। যুগ মসির বিরুদ্ধবাদীদের একথার মর্ম কি করে তারা বুঝবে? যে রসুল অপমাননা কি এবং যারা ইসলামের খাতিরে কোরবানি করছে তাদের সাথে কি ব্যবহার করতে হয়, এটি শেখার জন্য যে খোদার রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষ্ঠাবান প্রেমিকের সাথে যুক্ত হতে হবে। অতএব হে মুহাম্মদী মসির অনুসারীরা, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বস্ততা এবং ভালোবাসার এই যে আনুগত্য বা এই যে বিষয়, একে তোমরা এই 2012 সালের রাতকে তোমরা এই ভালোবাসা আপ্লুত করো এবং সেই দিন পর্যন্ত তোমাদেরকে একে ধরে রাখতে হবে। সেদিন হয় তোমাদের জীবন শেষ হয়ে যাবে অথবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে গোটা বিশ্ব সমবেত হবে। অতএব আজ এ বছরের শেষ দিনে এই অঙ্গীকার প্রত্যেক আহমদি করুন এবং প্রতি বছরের নবদিন উদিত হবার পূর্বে প্রত্যেক আহমদি এই অঙ্গীকার করুন। এই উদ্দেশ্য পূরণের জন্য আমরা সব ধরনের কোরবানি করতে থাকব। স্মরণ রাখুন, আমাদের বিজয়ের জন্য দোয়ার শর্ত খোদাতালাই নিরূপণ করেছেন। অতএব এই পৃথিবীতে বসবাসকারী প্রত্যেক আহমদি এ বছরকে বিদায় এবং নববর্ষকে স্বাগত জানান এই দোয়ার মাধ্যমে। হে যুগ মসির গ্রামে বসবাসকারী মসির গ্রামে আগত এই জলসায় অংশগ্রহণকারীরা, আপনারা এই রাতকে নিজেদের দোয়া দ্বারা এভাবে জাগ্রত করুন যে তোমাদের দোয়া যেন আরশের পা কম্পিত করে দেয়। হে পাকিস্তান থেকে আগত নির্যাতিত নিপীড়িত আহমদীগণ, তোমাদের দোয়া একটি বিপ্লব সৃষ্টি করতে পারে। অতএব আজ নিজেদের হৃদয়কে খোদাতালার সমীপে তোমরা এমন ভাবে বইয়ে দাও যেন খোদাতালা রাজি হয়ে যান। খোদা তোমাদেরকে তৌফিক দিন, আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার দোয়া খোদাতালা করুন মহানবী সাসমের পতাকা অতি দ্রুত আমরা বিশ্বে উড্ডীন দেখতে পাই, বিশ্বের কোন প্রান্তেই কোন ব্যক্তির যেন এই দুঃসাহস না করে যে মহানবী সাসমের বিরুদ্ধে যেন ঘৃণ্য অপবাদ দিতে পারে। আমিন ইয়া রাব্বুল আলামিন। একথাও স্মরণ রাখবেন, মহানবী সাসমের প্রেমের সবচাইতে বড় বহিঃপ্রকাশ হচ্ছে তার প্রতি দরুদ প্রেরণ করা। অতএব দরুদকে আপনারা নিজেদের দোয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বানিয়ে নিন। হযরত মসীহ মওউদ এ সম্পর্কে বলেন, দরুদ শরীফ এভাবে পাঠ করবেন না যেভাবে সাধারণ মানুষ তোতার মতো দোয়া পড়ে থাকে, এবং একে জানাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী করিম সাল্লাল্লাহু এর দ্বারা কোন উপকৃত হয় না এবং রসুল মকবুল সাল্লামের জন্য এতে কোন ঐশী বরকত তারা প্রার্থনা করে না, বরং দরুদ শরীফের পূর্বে এই ধর্ম নিজেদের নিরূপণ করা উচিত যে মহানবী সাল্লামের প্রতি ভালোবাসা এই পর্যন্ত উপনীত হয় যেন কখনোই নিজেদের হৃদয় যেন একথা
মোহাম্মদ রসুল্লাহর প্রতি এমন ভাবে দরুদ প্রেরণ করো, অর্থাৎ দরুদ প্রেরণ করতে গিয়ে ভাববে যে তুমি সবচেয়ে বেশি তাকে ভালোবাসো বা এমন কোন ব্যক্তির তুলনা রসুল্লাহ আমার তুলনা বেশি ভালোবাসবে না, এ ধরনের মন মানসিক দরুদ পড়ো। আর এটি কিভাবে লাভ হতে পারে, অর্থাৎ রসুল্লাহর সত্যিকার প্রেমিকরা মোহাম্মদ রসুল্লাহর ভালোবাসায় যে সমস্যার সম্মুখীন হয়েছেন, কষ্ট সহ্য করেছেন বা ভবিষ্যতে করবেন, বা যে সমস্ত সমস্যা ভবিষ্যতে নাজেল হতে পারে সেই সমস্ত সমস্যাকে শিরোধার্য করার জন্য আন্তরিকভাবে আমি প্রস্তুত থাকব, এভাবে এই চেতনার সাথে দরুদ পড়তে হবে। তিনি বলেন যে এমন কোন সমস্যা যা ধারণা করতে পারে, সমস্যার কথা যেমন ধারণা করতে পারে, যা কোন হৃদয় সহ্য করতে পারে না, বা এমন কোন নির্দেশ যেন না হয় যা আনুগত্য করতে মানুষ প্রস্তুত না হয়। হুজুর বলছেন যে এমন চেতনা নিয়ে যদি দরুদ শরীফ পড়া হয় তাহলে তা প্রথাগত দরুদের বাহিরে, প্রথাগত দরুদ নয়, অবশ্যই এর অসাধারণ জ্যোতি প্রকাশ পাবে। আর আল্লাহ তাআলার দরবারে পুরো ঝোঁকার একটি লক্ষণ হল বেশিরভাগ সময় আল্লাহ দরবারে বিগলিত চিত্তে ক্রন্দন করতে হবে, আর এটি যেন রক্ত প্রবাহের সাথে সঞ্চালিত হয়, ঘুমন্ত জাগ্রত সকল অবস্থায় যেন মুখে দরুদ থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে দরুদ পড়ার তৌফিক দিন, আমাদের হৃদয়ে রসুল প্রেম, আমাদের হৃদয় যেন রসুল প্রেমে ভরে যায়, আমরা যেন চিরেই সারা পৃথিবীতে ইসলামকে সফলতা লাভ করতে দেখি, রসুল্লাহর পতাকাকে পৃথিবীতে উড্ডীন থাকতে দেখি। এখন দোয়া করুন আপনারা।
আমিন।